ابن عبد الله ورسوله. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله العلي العظيم. সম্মানিত দিনদারদি মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ অনুগ্রহে আজকে আমরা আমাদের এই অনলাইন প্রোগ্রামের এক বছর পূর্তি হতে চলেছে, অর্থাৎ গত বছর 2020 সালের আমরা 20 মার্চ আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম। সেই হেতু আগামীকাল আমাদের এক বছর শেষ হবে। একটি বছর আপনারা ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠান শুনেছেন, অংশগ্রহণ করেছেন, সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর উত্তম বিনিময় যেন এই দুনিয়াতেও প্রদান করেন, আখেরাতেও যেন আপনাদের এর উত্তম বিনিময় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অনুষ্ঠান সূচিকে যেন কবুল মঞ্জুর করেন, রব্বুল আলামিনের কাছে সেই দোয়াই আমরা সদাসর্বদা করব। আমাদের ধারাবাহিক অনুষ্ঠান সূচি অনুযায়ী আজকে আমাদের কোশ্চিন অ্যান্সার পর্ব, যেটি নাকি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনিও সাহাবায়ে কেরামদেরকে কোশ্চিন অ্যান্সারের মাধ্যমে দিন শিক্ষা দিতেন। আল্লাহ রব্বুল আলামিন তার নীতি এবং ধারার একটি ধারা হলো এটি, কোন কোন ক্ষেত্রে রব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর আল্লাহ রব্বুল আলামিন নিজেই দান করেছেন। সুতরাং দীন ইসলাম শেখার একটি অন্যতম মাধ্যম হল প্রশ্নোত্তর পর্ব। তা আমরা আর কথা দীর্ঘায়িত না করে, সময় যেহেতু অল্প, 9টাতে এশার নামাজ, সুতরাং দীর্ঘায়িত না করে আমরা মূল পর্বের দিকে চলে যাই। আজকে বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে, যেহেতু গত সপ্তাহে মেরাজের আলোচনা ধারাবাহিকভাবে করতে গিয়ে আমরা প্রশ্নোত্তর পর্বটা স্কিপ করেছিলাম। আজকে ইনশাআল্লাহ সবগুলো প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, যদি সময় সংকুলন হয়। আর যদি কারো প্রশ্ন আজকে দিতে না পারি, মনক্ষুণ্ণ হবেন না, ইনশাআল্লাহ নেক্সট সেশনে আপনাদের সেই প্রশ্নোত্তরের ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। সর্বপ্রথম, দীর্ঘদিন যাবৎ এই প্রশ্নটা আমার হাতে এসে রয়েছে, টরন্টো থেকে ইঞ্জিনিয়ার মুরাদ ভাই বাইতুল জান্নাহ মসজিদ থেকে এই প্রশ্নটি করেছেন। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার দাদি 26 বছর আগে মারা গিয়েছেন। দাদির কবর মসজিদের এক পাশে পুকুরের পাড়ে দেওয়া হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পশু পাখি যাতায়াত করে। আমরা জানি যে কবরের উপর সামিয়ানা টাঙানো এবং কবরকে ইট দিয়ে বাঁধাই করার অনুমতি শরীয়তে নেই। তাহলে আমরা এই কবরের হেফাজতের জন্য আমরা কি ইট দিয়ে এটাকে বাঁধাই করতে পারি? সুন্দর কোশ্চিনের জন্য ইঞ্জিনিয়ার মুরাদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে দীর্ঘদিন অপেক্ষা করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আপনাকে আবারও দ্বিতীয়বার ধন্যবাদ জ্ঞাপন করছি। দেখুন, একটি মুসলমান হোক অথবা নন মুসলমান হোক, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়াতে যেমন নাকি তার দেহটি সম্মানিত, মৃত্যুর পরেও তেমনি সম্মানিত। সেই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসালাম, ইহুদির জানাজা যাচ্ছিল, হুজুর সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছিলেন। তিনি নিশ্চিত জানেন যে তার গন্তব্যস্থল কোথায়, কিন্তু এরপরেও সম্মানার্থে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে মৃত্যুর পরেও ডেড বডিটাকে সম্মান জানাতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে বিভিন্ন ঘরের পাশে মসজিদের পাশে রাস্তার ধারে কবর দিয়েছে। কবরের উপর দিয়ে পশু, গরু, ছাগল ইত্যাদি যাতায়াত করে। অনেক সময় মানুষও কবরের উপর দিয়ে হেঁটে যায়। এটি সম্পূর্ণ হল নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কবরের উপর বসা, কবরের উপর দিয়ে হাঁটা, কবরের উপর দিয়ে পশু নিয়ে যাওয়া, এগুলো সম্পূর্ণ নবী আলাইহিসসালাম নিষেধ করেছেন। ইমাম মুসলিম আলাইহির রহমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়েতে একটি হাদিস বর্ণনা করেছেন, নবী আলাইহিসসালাম ইরশাদ করেন, লিআন ইয়াজলিসা আহাদুকুম আলা জামরাতিন ফাতুহরিকা থিয়াবাহু ফাতাখলুসা ইলা জিলদিহি খায়রুন লাহু মিন আন ইয়াজলিসা আলা কবরিন। যে তোমাদের কোনো একটি মানুষ যদি জ্বলন্ত কয়লার উপর যদি বসে যায় এবং সেই কয়লার আগুনে তার কাপড় চুপড় পুড়ে তার চামড়া পর্যন্ত পুড়ে যায়, তাহলে এটি উত্তম কবরের উপর বসার থেকে। তোমার দেহ পুড়ে গেল, জ্বলে গেল, ভস্ম হয়ে গেল, এর দ্বারা কতটুকু ক্ষতি হল। সুতরাং কবরের উপর বসার চেয়ে এ ধরনের বডি পড়ে যাওয়া তোমার জন্য উত্তম। অর্থাৎ নবী আলাইহিস সালাম কঠোরতা বুঝাতে চেয়েছেন, কবরের উপর বসা, কবরের উপর দিয়ে হাঁটা চলা করা কতটুকু গুরুতর অপরাধ। অন্যদিক দিয়ে নবী আলাইহিস সালাম কবরের উপর যে কোনো ঘর বানানো এবং কবরকে সিমেন্ট দিয়ে পাকা করা, এটার উপরও নবী আলাইহিসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন। ইমাম মুসলিম আলাইহির রহমা জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন, قال نهى رسول الله صلى الله عليه وسلم ان يجصص القبر। নবী আলাইহিসাল্লাম নিষেধাজ্ঞা জারি করেছেন যে কবরকে প্লাস্টার করার থেকে, অর্থাৎ সিমেন্ট দিয়ে প্লাস্টার করাকে নবী আলাইহি সালাম নিষেধ করেছেন। আরো নিষেধ করেছেন ওয়া আইন ইউকআদা আলাই, এবং কবরের উপর বসাকে, ওয়া আইন ইউবনা আলাই, কবরের উপর কোন ধরনের ঘর বানানোকে নিষেধ করেছেন। কবরের উপরে মাজার তৈরি করা, সেখানে ঘর বানানো, কবরের উপরে বিরাট খোদাই করে কোন ধরনের স্মৃতিসৌধ তৈরি করা, এগুলো সব নবী আলাইহিসাল্লাম নিষেধ করে গিয়েছেন। তবে হ্যাঁ, যেহেতু কবরকেও সম্মান করতে হবে, হেফাজত করতে হবে, এমন জায়গায় কবর হয়েছে যেখান দিয়ে মানুষ সচরাচর চলাচল করে, এমন জায়গায় কবর হয়েছে যে কবরের উপর মানুষ গরু ছাগল ছেড়ে দিয়ে রাখে, কবরের কোনো মর্যাদা সম্মান রক্ষা করা সম্ভবপর হয়ে ওঠে না। এই অবস্থায় শুধু যদি সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য যতটুকু প্রয়োজন কোনো ধরনের বিলাসিতার আশ্রয় গ্রহণ না করে চারিদিক দিয়ে যদি ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয় এবং নিয়ত থাকবে কবরকে হেফাজত করা, তাহলে শরীয়ত এর ইজাজত দিয়েছে, শরীয়ত এটাকে নিষেধ করে নাই, শরীয়তে এর ইজাজত আছে। এই ওয়াল দিয়ে ঘেরাওটা অনেকগুলো কবর মিলে একসাথে ঘেরাও হতে পারে, অথবা অনেকগুলো কবর নিয়ে যদি সম্ভব না হয় একটি দুটি কবর আছে সেটিও হতে পারে। যেমন আপনারা যদি জান্নাতুল বাকিতে, জান্নাতুল মুআল্লাতে যান, সেখানে হাজারো হাজারো কবর রয়েছে, কিন্তু এই কবরের সম্মিলিতভাবে সবগুলো কবরকে এক ওয়াল দিয়ে ঘেরাও করে সংরক্ষণ করা হয়েছে। আর কোন কোন কবর স্থানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই, যেখানে এ ধরনের ব্যবস্থা নেই, সংরক্ষণের জন্য যদি একটি দুটি কবর মিলে যদি আপনারা সংরক্ষণের জন্য ইট দিয়ে, কাঁচা ইট হোক, পাকা ইট হোক, যতটুকু উঁচু করলে দেওয়ালটা, এর উপর দিয়ে মানুষ হাঁটতে পারবে না, এর উপর দিয়ে গরু ছাগল নিয়ে যেতে পারবে না, এতটুকু উঁচু করা, এটা হলো শরীয়তে হলো বৈধ, শুধুমাত্র হেফাজতের জন্য, সংরক্ষণের জন্য। আশা করি ইঞ্জিনিয়ার মুরাদ ভাই এবং অন্যান্য ভাই বোনরা এই মাসআলাটি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। একটি কোশ্চিন এসেছে টরন্টো থেকে, আই হ্যাভ এ কোশ্চিন ফর টুমোরো সেশন। এটা কোশ্চিনটা যেহেতু আগে আসছে, উনি কোশ্চিন করেছেন, ম্যানি পিপল পারফর্মিং জুমা প্রেয়ার অ্যাট হোম অ্যালং বিকজ দে ডোন্ট হ্যাভ এনাফ মেল অ্যাডাল্টস অ্যাট হোম টু অফার দ্য সালাতুল জুমা। হোয়াট ইজ দ্য প্রপার গাইডেন্স অ্যান্ড হাউ ইজ ইট ইন ইসলাম? বিকজ ফর ম্যানি আন্ডারস্ট্যান্ডিং মেল অ্যাডাল্টস must pray in congregation prayer 3 weeks. হ্যাঁ, সুন্দর কোশ্চেনের জন্য ধন্যবাদ। তিনি কোশ্চেন করেছেন যে অনেক ভাই বোনরা এই লকডাউনের ভিতরে তারা তাদের ঘরে এনাফ অ্যাডাল পুরুষ না থাকা সত্ত্বেও একাকী ঘরে জুমার নামাজ আদায় করে থাকেন, এই জুমার নামাজটা বৈধ হবে কিনা? আর জুমার নামাজ পড়তে না পারলে হাদিসে আসছে তিন জুমা যদি কেউ ইচ্ছে করে কাজা করে, ছেড়ে দেয়, না পড়ে, পড়ার সাধ্য আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে মোহর করে দেন। সুতরাং এই অবস্থায় কি আমরা একা একই জুমার নামাজ আদায় করব? দেখুন, সেখানে হাদিসে যে ওয়ার্ডটি আছে মুতাআম্মিদান, এই ওয়ার্ডটি আছে সাধ্য থাকা সত্ত্বেও ইচ্ছে করে ছেড়ে দিয়েছে, জুমার নামাজ আদায় করার সুযোগ রয়েছে কিন্তু ইচ্ছে করে জুমার নামাজ আদায় করেননি। দেখুন, লকডাউনের সময় এটি হলো জুমার নামাজ আদায় করা অনেকের পক্ষে সুযোগ থাকে না, অনেকের পক্ষে জুমার নামাজ আদায় করার মতো পরিবেশ পরিস্থিতি থাকে না। সুতরাং ওই হাদিসের যে ধমকি আছে, ওই হাদিসের উপর যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছেন, সেই ভ্যালিড রিজন থাকলে যদি কেউ জুমার নামাজ পড়তে না পারে তাহলে ওই হাদিস তার উপর বর্তাবে না। সেটি হলো ইচ্ছে করে আলসেমি করে যে না পড়বে, তার উপর ওই হাদিসের মিনিংটা হলো বর্তাবে। দেখুন, জুমার নামাজ এটি হলো সাপ্তাহিক ঈদের নামাজ। কিছু কিছু নামাজ আছে যেগুলোকে ইন্ডিভিজুয়ালি পড়া যায়, আবার কিছু নামাজ আছে যেগুলো ইন্ডিভিজুয়ালিও আদায় করা যায় এবং জামাতের সঙ্গেও আদায় করা যায়, আর কিছু নামাজ এমন রয়েছে জামাত ছাড়া আদায় করা যায় না, সেগুলোর জন্য জামাতে আদায় করা হলো কন্ডিশন। যেমন সুন্নাত নামাজ, এগুলো জামাত ছাড়া আদায় করা যায়। তাহাজ্জুদের নামাজ জামাত ছাড়া আদায় করা যায়। কিছু নামাজ রয়েছে যেগুলো জামাতেও আদায় করা যায়, একা একাকীও আদায় করা যায়, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ। এটি কেউ যদি জামাতে গিয়ে আদায় করেন 27 গুণ সওয়াব বেশি পাবেন, আর একা একাকী পড়লেও নামাজ আদায় হয়ে যাবে, তাহলে দুইভাবেই বৈধ। আর কিছু কিছু নামাজ রয়েছে এমন যেগুলো জামাত ছাড়া বৈধ নয়, যেমন ঈদের নামাজ আছে, অনুরূপভাবে জুমার নামাজ আছে, এগুলো মাস্ট জামাতের সাথে হওয়া শরীয়তে হলো কন্ডিশন। জামাতে হওয়া যেহেতু কন্ডিশন, কজন হতে হবে? স্কলারদের মাঝে দুটি ওপিনিয়ন আছে। কোন কোন স্কলাররা বলেছেন ইমাম ছাড়া দুজন বালেক পুরুষ হলেই ঈদ এবং জুমার নামাজ আদায় হয়ে যাবে, তারা পড়তে পারবে। বালেগ হতে হবে এই তিনজনেরই এবং পুরুষ হতে হবে। আর কোন কোন স্কলাররা বলেছেন ইমাম ব্যতিরেকে তিনজন বালেগ পুরুষ হতে হবে। যদি এই চারজনই যদি বালেগ হয়ে থাকেন তাহলে তারা যে কোনো জায়গায় জুমার নামাজ আদায় করতে পারবেন। এখন এখানে বালেগ পুরুষ হতে হবে কেন, বালেগ হতে হবে কেন? নাবালেকের উপর শরীয়তের কোনো বিধান ফরজ নয়, সুতরাং নাবালেকের কোনো ইবাদত এটা কাউন্টেবল হয় না। নাবালেগ অবস্থায় যদি বাচ্চারা যদি ইবাদত বন্দিগি করে সেই সোয়াবটাও তার আমল নামায় লেখা হয় না, বরং সেই সোয়াবটা ট্রান্সফার করা হয় তার পিতামাতা দাদা দাদি অথবা তার অভিভাবকদের আমল নামায় সেই সোয়াব ট্রান্সফার করে দেওয়া হয়। তার যেমন গুনাও লেখা হয় না, তার সওয়াবও লেখা হয় না, যেহেতু নাবালেগ। সুতরাং নাবালেগের ইমামতি বৈধ নয়, নাবালেগের আজান ইনভ্যালিড। নাবালেগ যদি আজান দেয় সেই নামাজের জন্য যে আজান যে সুন্নাত, সেই সুন্নাত আদায় হবে না, বালেগ হতে হবে জামাতের আজানের জন্য, একামতের জন্য। আর মহিলাদের উপরে যেহেতু ঈদের নামাজও ওয়াজিব নয়, জুমার নামাজও ফরজ নয়, সুতরাং হ্যাঁ, কোনো বোন যদি ঈদের নামাজ পড়েন তিনি গুনাহগার হবেন না, সওয়াব পাবেন। তিনি যদি জুমার নামাজে অংশগ্রহণ করেন তাহলে তার উপর থেকে ফরজ, জহরের ফরজ তার উপর থেকে সরে যাবে, জহরের ফরজ আর নতুন করে পড়তে হবে না, তিনি সওয়াবও পাবেন, কিন্তু তার উপর ফরজ নয়। এই জন্য মা বোনরাও কাউন্টেবল হবে না। জুমার নামাজ এটি হল ফরজ শুধুমাত্র বালেক পুরুষদের উপরই। সুতরাং যদি বালেক পুরুষ তিনজন কমপক্ষে ঘরে না থাকেন তাহলে তো তারা জামাতে নামাজ আদায় করার জন্য, যেই নামাজ জামাত ছাড়া আদায় করা যা কোনো বিধান নেই, সেই নামাজটা আদায় করা যাচ্ছে না। এখানে শরীয়তে ভ্যালিড রিজন পাওয়া গেছে। আর প্যান্ডামিকের যে লকডাউন, এটা হলো মহামারীর লকডাউন, এটা সাধারণ লকডাউন না, এটি ভ্যালিড রিজন। সুতরাং এই অবস্থায় কারো বাড়িতে যদি তিনজন পুরুষ না পাওয়া যায় আর শহরের কোনো মসজিদেও নামাজ পড়ার মতো কোনো ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে না, এই অবস্থায় তারা ঘরেই জোহরের নামাজ আদায় করে নিলে জুমা না পড়ার যে গুনাহ আছে সেই গুনাহগার তারা হবে না। তবে শহরের মসজিদে যদি পড়ার সুযোগ থাকে তাহলে সেই সময় কিন্তু এটা ভ্যালিড রিজন বলে গণ্য হবে না, বরং তাকে মসজিদে যেয়ে নামাজ আদায় করে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আশা করি বুঝতে পেরেছেন। একজন প্রশ্ন করেছেন, অনেক সময় আমি যে কোনো সময়ে নামাজে সুরা না পড়ে বিভিন্ন জায়গা হতে পড়ি, যেমন আয়াতুল কুরসি, আমানার রসুল, সুরা ইয়াসিনের শেষের আয়াতগুলো, সুরায়ে রহমানের কিছু আয়াত, দ্বিতীয় রাকাতেও সেম করি, মাঝে মাঝে ফরজেও করি, এটা জায়েজ কিনা? হ্যাঁ, কোশ্চেনের মাঝে দুই তিনটি অ্যারো আছে, এই অ্যারোটা আগে একটু বলে নেই, মনে কষ্ট নেবেন না। দেখুন, প্রশ্ন করেছেন, অনেক সময় আমি যে কোনো সময়ে নামাজে সুরা না পড়ে বিভিন্ন জায়গা হতে পড়ি, এই কথাটা ঠিক নয়। আপনি আয়াতুল কুরসিও, এটা কিন্তু সুরাতুল বাকারার অংশ, এটাও কিন্তু সুরা। এরপরে আমানার রসুল, এটাও কিন্তু সুরাতুল বাকারার অংশ। ইয়াসিন সুরার শেষ আয়াতগুলো সুরার, পূর্ণাঙ্গ সুরা নয়, কিন্তু এগুলো হল সুরা। পবিত্র কোরআনের একটি আয়াতও কোনো না কোনো সুরার অন্তর্ভুক্তের বাইরে নয়। পবিত্র কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কোনো সুরারই অংশ বিশেষ। দেখুন, পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটি ধারাবাহিকতা রেখেছেন। নুজুলের অবতীরণ, অবতরণের ধারাবাহিকতাটা একরকম, আর লৌহে মাহফুজের যে সংরক্ষণ আছে এবং আমাদের হাতে যে সংরক্ষিত কোরআন আছে এর ধারাবাহিকতা হল একরকম। আমাদের হাতে যে কোরআন আছে যেভাবে আছে, সুরাতুল ফাতিহা, বাকারা, আল ইমরান, সুরাতুন নিসা, সুরাতুল মায়দা, আনআম, আরাফ, এইভাবে যে ধারাবাহিকভাবে আছে, হুবহু লৌহে মাহফুজে এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। এই ধারাবাহিকতাকে ঠিক রেখে পড়া, এটা হল শরীয়তের বিধান তথা হল অন্যতম একটি সুন্নাত। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যখন নামাজ পড়তেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে সচরাচর তিনি পড়তেন না। একই রাকাতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়তো ছোট একটি সূরা পড়তেন, অথবা একাধিক ছোট সূরা পড়তেন, অথবা বড় সূরার বেশ কিছু আয়াত, 50 আয়াত পর্যন্ত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফজরের নামাজে তেলাওয়াত করেছেন। এটা ধারাবাহিক একই সূরাতে। সুতরাং এইভাবে পড়াটাই হল সুন্নাত। কেউ যদি আয়াতুল কুরসি পড়ল একই রাকাতে, এরপরে আমানার রসুলও পড়ল একই রাকাতে, সূরা ইয়াসিনের লাস্টের থেকে কিছু অংশ পড়ল, আর রহমান থেকে কিছু অংশ পড়ল, নামাজ হয়ে যাবে, নামাজ জায়েজ হবে। নামাজকে ফরজ নামাজে পড়লে আর কাদা করতে হবে না, রিপিট করতে হবে না, কিন্তু এটি হল সুন্নাতের খেলাফ। সুন্নাতের খেলাফের অর্থ হল কি, নবী আলাইহিসসালাম যে ইবাদত যেভাবে করেছেন আমি সেভাবে করতে পারলাম না। সেই জন্য যেখান থেকে পড়ব একই রাকাতে ধারাবাহিকতা বজায় রাখব। তবে হ্যাঁ, আপনি প্রথম রাকাতে পড়লেন আয়াতুল কুরসি, অথবা সূরাতুল বাকারার শেষ দুই আয়াত পড়লেন আপনি, এরপরে দ্বিতীয় রাকাতে গিয়ে অন্য সূরার কিছু অংশ পড়লেন, এটা সুন্নতের খেলাফ না। একই রাকাতে বিভিন্ন জায়গা থেকে চয়েস করে পড়া, এটা হলো সুন্নতের খেলাফ। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে আদায় করতেন না। দ্বিতীয় রাকাতেও আমি সেম করি, মাঝে মাঝে ফরজও করি, এটা জায়েজ কিনা, জায়েজ আছে কিন্তু সুন্নতের খেলাফ। কোরআনের ধারাবাহিকতা কে ঠিক রেখে পড়াটা হল সুন্নাত। অনুরূপভাবে দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ সূরাতুল ইখলাস একদম কোরআনের লাস্টের দিকে হল আপনার সূরাতুল ফালাক আর নাসের আগের সূরা। কেউ প্রথম রাকাতেই সূরাতুল ফালাক, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা পড়ে ফেলল, তাহলে দ্বিতীয় রাকাতে তিনি যদি ইন্না আতাইনা কাল কাউসার পড়েন, তাহলে পিছনের দিকে তিনি ব্যাক করেছেন, এটা হলে সুন্নতের খেলাফ হবে, কিন্তু নামাজ হয়ে যাবে। এই সুরার ধারাবাহিকতাও ঠিক রাখা লাগবে। আপনি প্রথম রাকাতে আলম তারা পড়লেন, তাহলে পরের রাকাতে লি ইলাফে কুরাইশ অথবা আরা ইতাল্লাদি সুরাতুল কাউসার কাফিরুন, এই নিচের দিকে যেতে হবে, ব্যাকের দিকে আসা, এটা হলো সুন্নতের খেলাফ। আশা করি ভাই বুঝতে পেরেছেন। একটি চাঞ্চল্যকর প্রশ্ন এসেছে, দেখুন কিছু প্রশ্ন আছে এদেশে, পশ্চিমা জগতে এই প্রশ্নগুলো হল এদেশের আইনের সাথে সাংঘর্ষিক। অনেক সময় সেই প্রশ্নগুলো আমরা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করি, নইলে এগুলো, এই প্রশ্নগুলো যেহেতু সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেগুলো নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। আমি এই প্রশ্নটি ইঙ্গিতে হলো উত্তর দেব। বাংলাদেশ থেকে আমার আব্বা সম্পত্তি বিক্রির কিছু টাকা ওয়ারিশ হিসাবে আমাকে পাঠাতে চান। তিনি নিজের কাছে এই টাকাটা রাখা কঠিন মনে করেন, এবং প্যান্ডামিক টাইমে আমারও এখন যে টাকা নিয়ে আসা সম্ভবপর নয়। এই অবস্থায় বিভিন্ন লোকের মাধ্যমে যেভাবে টাকা আনা যায়, এভাবে টাকা আনা বৈধ কিনা? দেখুন, সর্বপ্রথম চেষ্টা করবেন যে আপনি এই টাকার মালিক, আপনার মালিকানা হল আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কারো মালিকানার কোনো অর্থ সম্পদ এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার মাঝে কোনো ধরনের প্রতিবন্ধকতা আল্লাপাক সৃষ্টি করেন নাই। আপনার টাকা আপনি ইচ্ছে করলে চায়নাতে নিয়ে গেলেন, জাপানে নিয়ে গেলেন, আমেরিকাতে নিয়ে আসলেন, অস্ট্রেলিয়াতে নিয়ে গেলেন, আপনি নিয়ে যেতে পারেন, এটা বাধ্যগতকতা নেই। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে অনেক সময় বাধ্যগতকতা থাকে। এই জন্য যদি নাকি আপনি আপনার বৈধ টাকা, আপনার প্রয়োজন আছে, আপনি আনতে পারতেছেন না, চেষ্টা করবেন যে এভাবে ভালোভাবেই আনার জন্য, সেটা সম্ভবপর যদি না হয় তাহলে লোকের মাধ্যমে যদি আনতে পারেন, এটা শরীয়ত বাধা দেয় না। যেহেতু আপনি অপারগ, আপনার সম্পদ দরকার, আপনি আনতে পারতেছেন না, আপনি কোনো লোকের মাধ্যমে নিয়ে আসলেন, আনতে পারেন। আর একটি প্রশ্ন করেছেন সিস্টার মলিয়াপা, রোজার আগে, রোজা আসার আগে কিভাবে রোজার প্রস্তুতি নিতে হয় তা জানতে চাই। বোনের এই কোশ্চিন করার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ রোজার আগে রোজার প্রস্তুতি সম্পর্কে ইনশাআল্লাহ আলাদাভাবে আলোচনা হবে, পূর্ণ আলোচনাটাই এরই উপর হবে। এত আগে করলে আপনারা ভুলে যাবেন, এই এই জন্য রোজার এক সপ্তাহ আগে ইনশাআল্লাহ এই আলোচনা করব। আরেকটি কোশ্চিন করেছেন, ঈশান নামাজের পর সূরা মুলক এবং বাকারার শেষ দুই আয়াত পড়ি, এই আমল কি মাগরিবের আগে বা পরে করা যায়? দেখুন, এই আমলটা সচরাচর হল রাতের আমল, সেই জন্য মাগরিবের পরে আপনি করতে পারেন, কিন্তু মাগরিবের আগে নয়। রমিনা চৌধুরী সিস্টার প্রশ্ন করেছেন, আর উই অ্যালাউ টু প্রে নফল আফটার ফজর অ্যান্ড আসর? হ্যাঁ, সুন্দর কোশ্চিন করার জন্য বোনকে ধন্যবাদ। দেখুন, কিছু কিছু টাইম আছে যে টাইমগুলোকে সাধারণত নওয়াফিল সালাতের জন্য মাকরু টাইম বলে সাব্যস্ত করা হয়েছে, যেমন ফজরের ফরজ যখন হয়ে গেল, ইশরাকের আগ পর্যন্ত, ইশরাক আর ফজরের ফরজের বিটুইনে আর অন্য কোনো নামাজ নেই। হ্যাঁ, কারো যদি সুন্নাত পড়ার সময় না থাকে, তিনি মসজিদে এসে দেখেন জামাত শুরু হয়ে গেছে, সেই সময় তিনি জামাতে জয়েন করে ফেলেছেন, তাহলে কোনো কোনো স্কলার, কোনো কোনো ইমামরা অনুমতি দিয়েছেন ফরজ শেষ করে ইশরাকের আগেই তিনি সুন্নতটা আদায় করে ফেলবেন, শুধুমাত্র ফজরের জন্য, এছাড়া আর অন্য কোনো নফল নামাজ সেখানে পড়ার বিধান নেই। সর্বপ্রথম যে বিধানটা আসবে সেটা হলো ইশরাক, সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়ে যাওয়ার পরে সূর্য কিছুটা উপরের দিকে গেলে নর্থ আমেরিকার সময় অনুযায়ী 10-12 মিনিট অপেক্ষা করলেই হয়ে যায় সূর্য উদয়ের পরে, তখন হলো ইশরাকের নামাজ আসে, ইশরাকের নামাজটাও হলো নওয়াফেলের মধ্যে গণ্য হয়, এই নামাজই, এছাড়া অন্য কোনো নফল নামাজ নাই। অনুরূপভাবে আসরের নামাজের পরে সূর্যাস্ত পর্যন্ত নবী আলাইহিস সালাম আর অন্য কোনো নামাজ আদায় করতেন না, কোনো নফল নামাজ পড়তেন না, তবে সালাতুল জানাজা আদায় করতেন, সেজদায়ে তেলাওয়াত যদি থেকে থাকে সেজদায়ে তেলাওয়াত তিনি আদায় করতেন, এছাড়া অন্য কোনো নফল নামাজ, এটা ফুকাহায়ে কেরাম একে মাকরু বলে বলেছে, সেই জন্য এটিকে আমরা পরিহার করার জন্য চেষ্টা করি। আরেকটি কোশ্চিন করেছেন, ক্যান উই রিসাইড দোয়ায়ে কুনুত আফটার বেতের প্রেয়ার? বেতের নামাজের পরে কি আমরা দোয়ায়ে কুনুত পড়তে পারি? দেখুন, বেতের নামাজের ভিতর দোয়ায়ে কুনুত পড়াটা হলো ওয়াজিব, অন্যান্য সময় আপনি দোয়া হিসাবে যদি আপনি দোয়ায়ে কুনুত পড়তে চান, এনি টাইমে পড়তে পারেন, আপনি হাঁটতেছেন চলতেছেন দোয়ায়ে কুনুত পড়তেছেন, দোয়ায়ে কুনুতটা একটা দোয়া, যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন একটি দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা একটি দোয়া, অনুরূপভাবে আল্লাহুম্মা হদিনা ফি মান হাদাইত এটি একটি দোয়া। সুতরাং এটি বেতের নামাজের পরেও আপনি যে কোনো সময় দোয়া হিসাবে আপনি পড়তে পারেন। আরেকটি কোশ্চিন করেছেন, শুনেছি নামাজে সালামের পূর্বে সৈয়দুল ইস্তিগফার এবং কোরআনে বর্ণিত দোয়া, শুনেছি নবী আলাইহিসসালাম নামাজে সালামের পূর্বে সৈয়দুল ইস্তিগফার এবং কোরআনে বর্ণিত দোয়া পড়তেন, এটা কি ঠিক? নবী আলাইহিসসালাম ফরজ নামাজ ইউজালি সংক্ষিপ্ত করতেন, ফরজ নামাজে নবী আলাইহি সালাতু ওয়াসালাম সচরাচর অন্য কোনো দোয়া পড়তেন না। হ্যাঁ, কোনো কোনো সময় বিপদের সময় কুনুতে নাজিলা পড়তেন, ফজরের নামাজেও কুনুতে নাজিলা পড়তেন এবং অন্যান্য নামাজেও ফরজ কুনুতে নাজিলা পড়তেন। বিশেষ করে যখন নাকি হুফফাজে কেরামদেরকে 70 জন হাফেজে কোরআনকে শহীদ করে দেওয়া হল উয়াইনের যুদ্ধে, নবী আলাইহিসসালাম 1 মাস পর্যন্ত তখন কুনুতে নাজিলা পড়েছিলেন। কুনুতে নাজিলা ফরজ নামাজের ভিতরেই পড়েছেন তিনি। এছাড়া নবী আলাইহিসসালাম ফরজ নামাজে সচরাচর তসবি ছাড়া আর দোয়া করতেন না, লম্বা করতেন না নামাজ। এমনকি নবী আলাইহিসসালাম কখনো কখনো ফজরের নামাজ পড়াতেন সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস দিয়ে। যুদ্ধের ময়দানে তিনি এই অবস্থা নামাজ পড়াতেন। যারা হজ করেছেন তারা খুব ভালো করে জানেন, হজের মৌসুমে আরাফাতের আগে অথবা আরাফাতের পরের দিনগুলোতে মক্কাতুল মুকাররমায় খুব হ্রাস হয়ে যায়, এমনকি অনেক সময় সিজদা করার মতো পরিস্থিতিও থাকে না, এত বেশি হ্রাস হয়ে যায়। সেই সময় আইম্মা ইকরামগণ, হারামাইনের ইমামগণ, ওনারা ফজরের নামাজে সূরাতুল ইখলাস পর্যন্ত পড়েন। এটা হলো অবস্থার পরিপ্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নবী আলাইহিস সালাতু ওয়াসালাম থেকেই বর্ণিত হয়ে আসছে। এই জন্য নফল নামাজে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দীর্ঘ দোয়া করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালামের রুকু সেজদা মা আয়েশা সিদ্দিকা বলেন যে তোমরা আমাকে জিজ্ঞেস করো না কত দীর্ঘ এবং কত সৌন্দর্য মণ্ডিত সেই রুকু সেজদা ছিল নবী আলাইহিসসালাতু ওয়াসালামের। সুতরাং নফল নামাজে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম অনেক ধরনের দোয়া পড়তেন, শুধুমাত্র এ সাইয়্যিদুল ইস্তিগফার এটি নয়, আরো বহু দোয়া নবী আলাইহিসসালাতু ওয়াসালাম পড়তেন। আজকে আপনাদের 3টা ফেমাস দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ইউজুয়ালি এই 3টা দোয়া সিজদার ভিতরে পড়তেন নফল নামাজে। সেটি হল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমা, হে আল্লাহ আপনার কাছে আমি উত্তম মৃত্যু কামনা করি, ইমানি মৃত্যু কামনা করি। 2 নম্বর আল্লাহুম্মা তুব আলাইনা তাওবাতান নসুহা, হে মহাপ্রভু আপনি আমাকে তৌবায়ে নসুহা করার তৌফিক দিন এবং আমার তৌবাকে আপনি কবুল করে দিন, খাঁটি তৌবা করার তৌফিক দিন এবং আমার তৌবাকে কবুল করে দিন। তৃতীয় দোয়া করতেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক আলা দীনিক, এটা হলো নবী আলাইহিসসালামের মোস্ট ইউজেবল দোয়া ছিল। এই 3টা দোয়া আপনারা নামাজে সিজদা নফল নামাজে সিজদা পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুসনাল খাতিমা, আল্লাহুম্মা তুব আলাইনা তাওবাতান নসুহা, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক আলা দীনিক, এই দোয়াও নবী আলাইহিসসালাতু ওয়াসালাম পড়তেন। আরেকটি কোশ্চিন করেছেন, অনেকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন ফজর ও মাগরিবের সুন্নাতে কাফিরুন এবং ইখলাস পড়তেন, আমরাও কি পড়তে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোনো নামাজের জন্য কোনো সূরা ফিক্স করতেন না, তবে হ্যাঁ কিছু সময় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম কোনো সূরা বিশেষভাবে বেশি বেশি পড়তেন। যেমন জুমার নামাজে নবী আলাইহিসসালাতু ওয়াসালাম প্রথম রাকাতে সাব্বিহ ইসমা পড়তেন, দ্বিতীয় রাকাতে হাল আতাক হাদিসুল গাশিয়া এই সূরা পড়তেন। ফজরের দিন শুক্রবারের ফজরের নামাজে, জুমার ফজরের নামাজে তিনি আলিফ লাম মিম সিজদা এবং হা হাল আতা আলাল ইনসান সূরাতুল ইনসান অথবা সূরাতুদ দাহার তেলাওয়াত করতেন। কখনো কখনো নবী আলাইহিসসালাতু ওয়াসালাম ফজর এবং মাগরিবের সুন্নাতে সূরাতুল কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস তিলাওয়াত করতেন। সেই হেতু আমরা কখনো কখনো পড়তে পারি, সবসময় নবী আলাইহিস সালাম কোন সূরাকে একেবারে সারাটি জীবন যে ফিক্স করে পড়া এরকম পড়তেন না, বরং ফুকাহায়ে কেরাম কোন সূরাকে ফিক্স করে নেওয়া কোন নামাজের জন্য এটা মকরু বলে ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। ইউজালি নবী আলাইহিস সালাম এভাবে আদায় করতেন। আরেকটি কোশ্চিন এসেছে আমাদের এক বোন করেছেন, অনেক মাশা আল্লাহ ধন্যবাদ বোনকে প্রশংসা করার জন্য, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের করবেন। আমি শুধু আপনার কোশ্চিনটুকু পড়ছি। ক্যান আই টিচ মাই কিডস হ্যাবস ইফ আই নো দ্য রোলস অফ টিচিং কোরআন, অর্থাৎ তিনি প্রশ্ন করেছেন আমি যদি পবিত্র কোরআনের তাজবিদ রোলস রেগুলেশনস জানি তাহলে কি আমি আমার সন্তানকে হেফজ পড়াতে পারবো কিনা। আসলে দেখুন, শুধু পড়াতে পারবেনই না, বরং হলে আপনি আপনার সন্তানের জন্য উত্তম টিচার হতে হওয়াটা, এটাই হলো বাস্তবতা হওয়া উচিত ছিল আমাদের। পৃথিবীতে বহু মহামনীষী দুনিয়াতে এমন গেছেন যারা মা জননীর কাছে পবিত্র কোরআন হেফজ করেছেন, তার মাঝে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ, মা জননীর কাছে, এক রাওয়ায়েতে আসছে যে মা জননীর কাছে হেফজ পড়েছেন, শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, বিংশ শতাব্দীর ইসলামী আকাশের এক উজ্জ্বল নক্ষত্র যার ইন্তেকালের পরে 27 রমাদান ইন্তেকাল হয়েছিল, হারামাইন শরীফাইনে দুই জায়গাতে দুই মসজিদেই যার গায়েবি জানাজা হয়েছিল, তাহলে কতটুকু সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন শেখ আবুল হাসান আল নদভী রহমতুল্লাহ আলাইহি। তিনিও বাল্যকালে তার মা জননীর কাছে তিনি হাফেজে কোরআন হয়েছেন। মা জননীর কোলটাই হল একটি শিশুর জন্য প্রাইমারি স্কুল অথবা প্রাইমারি মাদ্রাসা বলা যায়। সেই জন্য মা যদি সন্তানের টিচার হতে পারেন তাহলে এর চেয়ে উত্তম আর কি হতে পারে। এটি হল সর্বোত্তম পন্থা। মা জননী যদি পড়াতে না পারেন তখন গিয়ে অন্য মানুষে অন্য টিচারের কাছে সন্তানকে দিতে হবে। সুতরাং নবী আলাইহিস সালামের হাদিস খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম কে যার অনেকগুলো বাড়ি গাড়ি আছে, যার মিলিয়ন ডলার্স আছে ব্যাংকে, যার বিলিয়ন ডলার্সের কি বিটকয়েন আছে, যে দুনিয়ার সবচেয়ে বড় প্রতাপশালী প্রভাব প্রতিপত্তির অধিকারী ক্ষমতাধার সেই উত্তম? নবী আলাইহিস সালাম বলেন না, তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম নয়। উত্তম হল সেই ব্যক্তি যার মাঝে দুটি বৈশিষ্ট্য আছে, মান তাআল্লামাল কুরআন, যিনি নিজে কোরআন শিক্ষা করলেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তোমরা কোরআনকে তাজবিদের সাথে রুলস রেগুলেশনস ঠিক রেখে তোমরা কোরআন তেলাওয়াত করো, তারতিলের সাথে কোরআন শিখল, ওয়াআল্লামা, এবং শেখার পরে তিনি অন্যদেরকেও শিখালেন। কেউ শুধু নিজে শিখেছেন তিনি 50% উত্তম, আর যিনি নাকি নিজেও শিখলেন অন্যকেও শিখালেন তিনি 100% উত্তম। সেই জন্য দুটি শব্দ নবী আলাইহিস সালাম বলেছেন, মান তাআল্লামাল কুরআন, যে নিজে শিখবে, ও আল্লামা, এবং অন্যকে শিখাবে। তাহলে দুনিয়াতে আপনার সন্তানের চেয়ে বড় হক আপনার উপর আর আর কার থাকতে পারে? আমাদের কাছে এটা অস্বাভাবিক মনে হয়, কারণ আমরা এরকম সমাজে হলো বসবাস করে এসেছি, আমাদের বাবা মারা কায়দাটাও পড়তে জানতেন না এরকম সমাজে। কিন্তু প্রিভিয়াস জামানাতে অধিকাংশ বাচ্চারা মা জননীর কাছে অথবা পিতার কাছেই তারা হেফজ করতেন। মুসলমানদের প্রতিটা ঘরই ছিল একটা মাদ্রাসা আর হেফজখানা, বিশেষ করে হযরত ওমরের জামানায় প্রত্যেকটি ঘর একটা মাদ্রাসায় পরিণত হয়ে গিয়েছিল। সম্রাট আলমগীরের জামানাতেও এই একই অবস্থা দাঁড়িয়েছিল, কিন্তু আজকে আমরা সে দিক থেকে দূরে সরে গিয়েছি। আরেকটি প্রশ্ন এসেছে, এই মাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ পাক আপনার এই নেক নিয়াতকে কবুল করেন। আরেকটি প্রশ্ন, সম্ভবত এটি শেষ প্রশ্ন হবে কারণ সময় ঘনিয়ে আসছে। চার রাকাত সুন্নাত নামাজ একসাথে আদায় করি, এখন শুনি দুই রাকাত করে পড়তে হবে, চার রাকাত সুন্নাত একসাথে পড়া নাকি বিদআ? এটি হলো একটি চাঞ্চল্যকর আলোচনা বর্তমান যুগের জন্য। দেখুন, নবী আলাইহিসসালাম কখনো কখনো দুই রাকাত নামাজ আদায় করেছেন সুন্নাত, কখনো কখনো চার রাকাত আদায় করেছেন। যেমন আমরা যদি নবী আলাইহিসসালামকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাব যে নবী আলাইহিসসালাম সুন্নাত নামাজগুলোকে কিভাবে আদায় করেছেন। যেই ভাই প্রশ্ন করেছিলেন একটু আগে যে নবী আলাইহিসসালাম সূরাতুল কাফিরুন তিলাওয়াত করতেন ফজরে, এই হাদিসটি সহিহ মুসলিমে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হুজুর বলেন, أن رسول الله صلى الله عليه وسلم قرأ في ركعتي الفجر قل يا أيها الكافرون وقل هو الله أحد. أركتي رواية أسه وكان يقرأ في الركعتين قبل الفجر قل يا أيها الكافرون أن قل هو الله أحد رواه الترمذي. ديتيو رواية الترمذي نبي عليه الصلاة والسلام قل يا أيها الكافرون এবং প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস তেলাওয়াত করতেন ফজরের এবং মাগরিবের নামাজে নবী আলাইহিসসালাম এটি তেলাওয়াত করতেন। এটি হাদিসে আসছে, কিন্তু এটা সব সময় নয়, কখনো কখনো নবী আলাইহিসসালাম এর ব্যতিক্রমও করতেন। নবী আলাইহিসসালাম দিনের বেলায় কখনো কখনো চার রাকাত সুন্নাত আদায় করেছেন, যেমন জোহরের সালাত, কখনো কখনো দুই রাকাত আদায় করেছেন। যেমন বুখারী মুসলিমের একটি রাওয়ায়েতে আসছে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে, হুজুর বলেন, তিনি বলেন, সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকআতাইন ক্বাবলা আদ-যোহর, আমরা হুজুরের সঙ্গে জোহরের পূর্বে দু রাকাত সুন্নাত আদায় করেছি, ওয়া রাকআতাইন বাদাহা, জোহরের পরেও দু রাকাত আদায় করেছি। আবার ইমাম বুখারী আলাইহির রহমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউ আরবাআন ক্বাবলা আয-যোহর, নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম জোহরের পূর্বে চার রাকাত কখনো তিনি ত্যাগ করেননি, জোহরের পূর্বে তিনি চার রাকাতই পড়েছেন। আবু দাউদ এবং তিরমিজির একটি রওয়ায়েতে আসছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, قالت قال رسول الله صلى الله عليه وسلم من حافظ على اربع ركعات قبل الظهر واربع بعدها حرمه الله على النار, যেই ব্যক্তি জোহরের আগে চার রাকাত পড়া অভ্যাসে পরিণত করে নেবে এবং জোহরের পরে দুই রাকাত পড়াকে অভ্যাসে পরিণত করে নেবে, তাহলে حرمه الله على النار, তার দেহটাকে জাহান্নামের জন্য আল্লাহ পাক হারাম করে দিবেন। নবী আলাইহিসসালাম চার রাকাত নামাজ পড়েছেন, কিভাবে পড়েছেন নবী আলাইহিসসালাম এর বর্ণনা নবী আলাইহিসসালাম শুধু এক দুটি রেওয়ায়েতের মাঝে দান করেছেন, অন্য কোনো রেওয়ায়েতে দান করেন নাই। মুসলিমের একটি রেওয়ায়েতে আসছে, ইউসাল্লি ফি বাই আয়েশা সিদ্দিকা থেকে হাদিসটা বর্ণিত, قالت كان النبي صلى الله عليه وسلم يصلي في بيتي قبل الظهر اربعا, নবী আলাইহিসসালাতু ওয়াসালাম আমার ঘরে জোহরের পূর্বে চার রাকাত আদায় করেছেন, ثم يخرج فيصلي بالناس, এরপরে তিনি বেরিয়ে গিয়ে মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করেছেন, থুম্মা ইয়াদখুলু, এরপরে আবার ঘরে ফিরে এসেছেন, ফায়ুসাল্লি রাকাতাইন, এরপরে দুই রাকাত জোহরের সুন্নাত আদায় করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম হোল লাইফ সুন্নাত নামাজ ঘরে আদায় করেছেন। সুন্নাত নামাজ তিনি মসজিদে আদায় করতেন না, সুন্নাত নামাজ তিনি ঘরে আদায় করতেন। এরপরে আরেকটি রওয়ায়েতে আসছে, তিরমিজির রওয়ায়েত, আব্দুল্লাহ ইবনে সাঈব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইউসাল্লি আরবাআন বাদা আন তাযুলা আশ-শামসু ক্বাবলা আয-যুহর, জোহরের পূর্বে সূর্য ঢলে যাওয়ার পরে চার রাকাত পড়তেন। কেন পড়তেন? অকালা ইন্নাহা সাআতুন তুফতাহু ফিহা আবওয়াবুস সামা, এটি হল এমন এক মর্যাদাপূর্ণ সময় যখন নাকি আকাশের দরজা খুলে দেওয়া হয়। আমি চাই যখন আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে আমার আমল যেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছে। অধিকাংশ রওয়ায়েতে যেখানে যেখানে চার রাকাত পড়ার কথা বলা হয়েছে এখানে নবী আলাইহিসসালাম কোনো এক্সপ্লেনেশন দেন নাই। তাহলে এর দ্বারা প্রমাণিত নবী আলাইহিসসালাম এক সালামেই চার রাকাত আদায় করেছেন। তিরমিজির একটি রওয়ায়েতে দুই সালামে চার রাকাত আদায়ের বিধান বর্ণিত হয়েছে, আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল-আসর আরবা রাকাআতিন, আসরের পূর্বে চার রাকাত নামাজ পড়েছেন। ইয়াফসিলু বাইনাহুনা হুন্না বিত-তাসলিম আলাল মালাইকাতিল মুকাররাবিন, এর মাঝে তিনি ডিভাইড করেছেন দুই রাকাত করে ফেরেশতাগণের উপর সালামের মাধ্যমে, অর্থাৎ দুই রাকাত পরে সালাম দিয়েছেন, এরপরে দুই রাকাত আদায় করেছেন আসরের আগে যেটা অপশনাল সুন্নত আছে সেইটাতে। আমান তাবিআহুম মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন, নবী আলাইহিসসালাতু ওয়াসালামের এই হাদিসের দ্বারা প্রমাণিত হয় যে সবগুলো হাদিসকে যদি সামনে নিয়ে আসা হয় তাহলে প্রমাণিত হয়ে যায় যে কেউ যদি সময়ের সংকলন না হয় তাহলে দুই রাকাত নামাজ পড়তে পারে, যেমন জোহরের আগে আছে, আর কারো যদি সময় থাকে সিচুয়েশনের উপর নির্ভর করবে চার রাকাতও পড়তে পারে। চার রাকাত এটি এক সালামে পড়তে পারে অথবা দুই সালামেও পড়তে পারে। কোন কোন ফুকাহায়ে কেরাম দুই সালামে পড়াকে উত্তম বলেছেন, কোন কোন ফুকাহায়ে কেরাম এক সালামে পড়াকে উত্তম বলেছেন, কিন্তু বৈধ কিন্তু সবাই বলেছেন। সেই জন্য যারা বলে থাকেন যে চার রাকাত সুন্নাত নামাজ এক সালামে পড়া যাবে না, অর্থাৎ হল দুই সালামেই পড়তে হবে, দুই রাকাতকে ডিভাইড করে পড়তে হবে, এটি হল ফুকাহায়ে কেরামদের এবং হাদিসের মর্মার্থের বিপরীত কথা, এ কথাটি সঠিক নয়। নবী আলাইহিসসালাম এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন দেননি। যদি সেটা অবৈধই হতো তাহলে নবী আলাইহিসসালাম এর এক্সপ্লেনেশন অবশ্যই দিয়ে দিতেন। এই জন্য দেখুন এগুলো জিনিস নিয়ে অযথা শুধুমাত্র আমরা ঝগড়াঝাটি করে নিজেদের ইমান নষ্ট না করি, নিজেদের মাঝে ফাটল সৃষ্টি না করি, দ্বন্দ্ব সৃষ্টি না করি। যদি আপনার ভালো না লাগে আপনি যেভাবে খুশি সেভাবে পড়েন, কিন্তু একটি বৈধ জিনিসকে অবৈধ বলা এটা কিন্তু মারাত্মক অপরাধ, এটা যেমন তেমন অপরাধ না, মারাত্মক শরীয়তের ব্যাপারে বড় সূক্ষ্মতার আশ্রয় নিতে হয়। যে কোনো একটি বৈধ জিনিসকে আপনি অবৈধ বলার অধিকার কারো নাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের আমল থাকতে পারে, এটাও বৈধ ওটাও বৈধ। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দুজনের দোয়া চেয়েছেন, এক বোন ওনার বাবা বাংলাদেশে অসুস্থ অবস্থায় আছেন।
আর আমাদের বোন আইরিন আপা, উনি দোয়া চেয়েছেন মোহাম্মদ মনসুরুল হক আইসিইউতে আছেন তার জন্য। اللهم انت السلام ومنك السلام وحينا ربنا في السلام تبارك ربنا وتعاليت يا جل جلال والإكرام إله العالمين يا الله امرا جي علو چنا گلو کوري چي يا الله جو دي কোনো বেদবি ভুল ত্রুটি হয়ে থাকে তুমি মেহরবানি করে মাফ করে দিও, ভুল কথাগুলো আমাদের প্রত্যেকের অন্তর থেকে মুছে দিও, সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করো। ইলাহাল আলামিন রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ খুঁটি নাটি বিষয়বস্তু থেকে নিয়ে আল্লাহ ফাটল সৃষ্টি করা, আল্লাহ উম্মতের মাঝে ডিভিশন সৃষ্টি করা, আল্লাহ এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করো। উম্মতে মুহাম্মাদিকে কোরআন সুন্নার রজ্জুকে সামনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে যাওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের আল্লাহ অন্তরকে তুমি আল্লাহ এক ও নেক বানিয়ে দিও। ইলাহাল আলামিন আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন কবরের আদাব মাফ করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদের সিহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। যে দুজনের জন্য দোয়া চাওয়া হয়েছে তাদেরকে সিহাতে কামেলা হায়াতে তৈয়বা দান করো। দারুশ শিফা থেকে শিফা দিয়ে দিও। জলদি জলদি আল্লাহ তুমি সুস্থ করে তাদের ফ্যামিলির কাছে ফিরে আসার তৌফিক দান করো। রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার রাত, এই জুমার রাতে কত হাজার হাজার মানুষকে তুমি ক্ষমা করে দিবা। রব্বুল আলামিন মেহরবানি করে আমাদেরকে আমাদের পিতামাতা আত্মীয় স্বজনকেও তুমি ক্ষমা করে দিও। ইলাহাল আলামিন আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় পৌঁছে দিও। ওসাল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইনশাআল্লাহ আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে, অনলাইন অনুষ্ঠানের এক বৎসর পূর্তি হবে, এক বৎসর শেষ হবে আগামীকাল ইনশাআল্লাহ। আগামীকাল আশা করি সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে জুমার রাত, প্রত্যেকেই চেষ্টা করবেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য এবং উম্মতের জন্য কিছুক্ষণ আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহ পাক যেন উম্মতে মুহাম্মাদিকে হেফাজত করেন। বড় ক্রিটিক্যাল টাইম যাচ্ছে এবং আরও ভয়াবহ টাইম আসতেছে উম্মতে মুহাম্মাদির জন্য, বড় পরীক্ষা আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এই জন্য প্রত্যেকেই আল্লাহর কাছে কন্দন করে দোয়া করবেন আজকে। আর আপনারা জানেন যে টরন্টো সিটিতে এখন হলো মসজিদগুলোতে অকুপেন্সির 15% নামাজ পড়ার সুযোগ দান করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ যথেষ্ট বড়, আমাদের পুরা মসজিদ মিলে 15%ও আমরা 104 জন অক্তিয় নামাজও আদায় করতে পারবো, জুমার নামাজও আদায় করতে পারবো। আগামীকাল আমাদের জুমার 4টি জামাত হবে। প্রথম জামাত হবে আমাদের 145, দ্বিতীয় জামাত হবে 230, তৃতীয় জামাত হবে 315, আর লাস্ট জামাত বিশেষ করে স্কুল গোয়িং স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে 4 o'clock, যেহেতু 3:30 তাদের স্কুল শেষ হয়, তারা যেন বাড়িতে এসে তারা যেন গোসল লাগলে অজু লাগলে একটু খেয়ে দিয়ে তারা যেন মসজিদে এসে স্টুডেন্টরা জুমার নামাজ আদায় করতে পারে। এই জন্য ইনশাআল্লাহ আপনাদের পুরুষ ভাইরা তো আসবেন, আর মা বোন যারা আছেন তারা আপনাদের ছেলে, আপনাদের স্বামী, আপনাদের ভাই, আপনাদের বাবা যারা বাড়িতে আছে তাদেরকে জুমার নামাজে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।